الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك واصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك واصحابك يا نور الله مدني چینل দর্শক শ্রোতা আবার হাজির হইছি 12 চাঁদের আমল এই অনুষ্ঠান নিয়ে। ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা শোনার চেষ্টা করব। আসুন তার পূর্বে আমরা দুরূদ পাকের ফজিলত জেনে নেই। প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরূদ পাক পড়ো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। আজকে আমরা জামাদিউল আউয়াল মাসে করণীয় সম্পর্কে জানব, অর্থাৎ আমরা এই অনুষ্ঠানের মধ্যে বারো চাঁদের আমল এই অনুষ্ঠানের মধ্যে প্রত্যেকটি মাসের কি ফজিলত, কি গুরুত্ব এবং কি কি আমল করা দরকার রয়েছে, উপকার এবং কি আমাদের করণীয় এবং কি বর্জনীয় ইত্যাদি সম্পর্কে আমরা জেনে থাকি। তো আজকে ইনশাআল্লাহ তাআলা আমরা শুনব জামাদিল আউয়াল মাসে করণীয়, আমাদের কি করণীয় রয়েছে। নিয়ত করে নেই বয়ান শোনার পূর্বে, কেন হাদিস শরীফের মধ্যে এসেছে নিয়তুল মুমিনে খায়রু মিন আমালিহি, মুমিনের নিয়ত মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টি, আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং নবী পাকের সন্তুষ্টি অর্জনের নিয়তে আমরা বয়ান শ্রবণ করব এবং ইলমে দ্বীন হাসিলের নিয়তে, এবং এখান থেকে আমরা যে মাদানী ফুল পাব, গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানতে পারব, সেটি আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করব এবং নেকির দাওয়াতের উদ্দেশ্যে আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন অপর নিকটেগুলি পৌঁছিয়ে দিয়ে আমরা নিজে সৌভাগ্যবান হব, বেশি থেকে বেশি নেকি অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ
তাআলা। তো আজকে শুরুতেই আমাদের প্রতি সপ্তাহের ন্যায় জাকির ভাই আমাদের সাথে রয়েছেন, ওনার থেকেও মাদানী ফুল শুনবো। তো জাকির ভাই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
তো আজকে আমরা জামাদিউল আউয়াল,
জি,
এই মাসে আমরা গত কয়েকটা পর্ব করেছি,
জি,
আমল নিয়ে এই মাসে আমাদের কী কী আমল করা দরকার। তো আজকে আমরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে এবং আমাদের নিজের ইসলাহের নিয়তে,
জি জি,
আমরা শুনব যে এই মাসে আমাদের কী কী করণীয়, কী করলে আমাদের এই মাসটা সুন্দর আমাদের কাটবে ইবাদতের মাধ্যমে। তো শুরুতে আমি আপনার কাছে জানতে চাবো যে আমরা করণীয় বলতে তো আমরা এখানে ইবাদত নিয়ে কথাবার্তা বলবো,
রাইট? অবশ্যই,
যে কাজ আমাদের দুনিয়া এবং আখরাতে কল্যাণ বয়ে আনে। তো প্রথমে আপনার থেকে জানতে চাই যে ইবাদত,
জি,
ইবাদতের সংজ্ঞা কি রয়েছে, ইবাদত কাকে বলে, কিভাবে আমরা ইবাদত করব?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রতিটি কাজ যে আছে সেটা ইবাদত হোক বা কর্ম হোক, ওই কাজ সম্পর্কে আগে নিজেকে অভিজ্ঞতা অর্জন করতে হয়। যদি সে কোনো কাজ করে, কোনো জব করে, কোনো চাকরি করে, যদিও আগের অভিজ্ঞতা না থাকলেও সেখানে জয়েন করার পরে কিছু না কিছু অভিজ্ঞতা তার মধ্যে চলে আসে,
চলে আসে,
আর ধীরে ধীরে তার অভিজ্ঞতা বাড়তে থাকবে, দেখবেন ওই কাজের দক্ষতাও তার বাড়তে থাকবে, সে দিন যাবে তো ওই কাজটা তার থেকে ভালো আদায় হবে, সে ভালোভাবে করতে পারবে। ইবাদতের বিষয়টাও এমন, যখন কোনো ব্যক্তি ইবাদত শুরু করে, অল্প বয়স থেকে ইবাদত শুরু করে, শুরুর দিকটা যদিও তার দুর্বলতা দেখা যায়, কিন্তু ধীরে ধীরে বয়স বাড়তে থাকে, ইবাদতের বিষয়গুলো জানতে থাকে, ইবাদতের স্বাদ পেতে থাকে, ইবাদতের সংজ্ঞা জানতে থাকে, ইবাদতের ফজিলত জানতে থাকে, আর ইবাদতের প্রতি সে ধাবিত হতে থাকে। আমাদের যে অনুষ্ঠান বারো চাঁদের আমল, এই অনুষ্ঠান থেকেও আলহামদুলিল্লাহ আশা করি কি হাজার হাজার ইসলামী বোন, ইসলামী ভাই ইবাদত সম্পর্কে, মাসের আমল সম্পর্কে তারা অনেক কিছু শিক্ষা অর্জন করেছেন এবং এর উপরে আমলও করছেন। আজকে শুরুতে যে বিষয়টা আপনি জিজ্ঞাসা করলেন কি ইবাদতের সংজ্ঞা, যেহেতু আমরা প্রতি মাসে কিছু আমলের কথা বলি, এখানে ইবাদতের কথা বলি, করণীয় বলি বা ফজিলত বলি, যেহেতু ইবাদতের সংজ্ঞার কথা আপনি জিজ্ঞাসা করেছেন,
বিশেষ করে আমরা ফরজের পাশাপাশি সুন্নতের পাশাপাশি নফল
ইবাদতের, হ্যাঁ, এই অনুষ্ঠানে নফল ইবাদতের কথা বেশি আলোচনা করে থাকি আমরা। ইবাদতের সংজ্ঞা দিতে গিয়ে ওলামা একরাম কিতাবের মধ্যে লেখেন যে যে ইবাদতের মধ্যে লৌকিকতা থাকে অর্থাৎ লোক দেখানো থাকে সেটাকে ইবাদত বলা যাবে না, যে ইবাদতের মধ্যে লোক দেখানো নিয়ত থাকে। এই জন্য এই লৌকিকতা অর্থাৎ লোক দেখানো, রিয়া অর্থাৎ লোক দেখানো আমল থেকে প্রথমে আমাকে বাঁচতে হবে, লোক দেখানো আমল থেকে। এরপরে ইবাদতের প্রকারভেদ এবং কিছু নিয়ত সম্পর্কেও আরজ করার চেষ্টা করব আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহ তাআলা। ইবাদতের সংজ্ঞা বর্ণনা করতে গিয়ে ওলামা ইকরাম বলেছেন, কাউকে ইবাদতের যোগ্য মনে করে তাকে কোনো ধরনের সম্মান করার নামই ইবাদত। ইবাদতের সংজ্ঞা দিতে গিয়ে বলেন কি কাউকে ইবাদতের যোগ্য মনে করে, যেমন আমরা সেজদা করি আল্লাহ তাবারক তাআলাকে, তো কাউকে ইবাদতের যোগ্য মনে করে তাকে কোনো ধরনের সম্মান করার নামই হলো ইবাদত। পক্ষান্তরে যদি ইবাদতের যোগ্য মনে না করে তবে তা কেবল সম্মানই সীমাবদ্ধ থাকবে, ইবাদত বলে গণ্য হবে না। এখানে একটি বিষয় খুবই লক্ষণীয়, একটা হলো গিয়ে আমি তাকে ইবাদতের যোগ্য মনে করে তাকে সম্মান করছি বা তার হুকুমগুলো পালন করছি, আর একটি হলো গিয়ে আমি তাকে ইবাদতের যোগ্য মনে করছি না কিন্তু তাকে সম্মান করছি। একটা হলো সম্মান করা, আরেকটি হলো ইবাদত করা। এখন আমরা নামাজের মধ্যে কিয়াম করি, তাই না? দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা নামাজ আদায় করি, এটাও দাঁড়ানো। আবার এখানে দাঁড়াই কীভাবে? আমরা হাত বেঁধে দাঁড়াই। আবার যদি কোনো মাজার শরীফে যাই সেখানেও কিন্তু আমরা দাঁড়াই, কেয়াম করি, হাত বেঁধে দাঁড়াই। একটা হলো গিয়ে আদবের কারণে হাত বেঁধে দাঁড়ানো, আর একটা হলো ইবাদতের জন্য হাত বেঁধে দাঁড়ানো। এই জায়গাটাতে কিছু মানুষ ভুল করে নিজাম ভাই, সেটা হলো গিয়ে অনেকেই এরকমের বলতে চেষ্টা করে বা বলে বা ভুল বুঝে কি কেয়ামে দাঁড়াই তো অন্য কোথাও গিয়ে এভাবে দাঁড়ানো যাবে না, রুকু করি তো অন্য কোথাও এভাবে করা যাবে না, সেজদা করি তো সেজদা তো সেজদাই হয়ে থাকে, একমাত্র সৃষ্টিকর্তার জন্য সেজদা হয়ে থাকে। আর যে বিষয়গুলো রয়েছে আপনার কদম বুসি বলি, সেটাও সম্মান ও আদবে করা হয়। এরপরে যদি কারো সম্মানের জন্য দাঁড়িয়ে থাকা হয় তো সেটা সম্মানের জন্য হয়, ইবাদতের জন্য হয় না। আর যে কিয়ামটা ইবাদতের জন্য হয় সেটা শুধু ইবাদতের জন্যই হয়, তাই না? তো এরপরে বলা হয়েছে, যেমন নামাজে হাত বেঁধে দাঁড়িয়ে যাওয়া ইবাদত, কিন্তু হাত বাঁধার এই আমলটি যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সোনালি জালির সামনে হয় কিংবা সালাতু সালাম পাঠ করার সময় হয়, সুবহানাল্লাহ, কোনো বুজুর্গের আগমনে হয়, তাবারুকাতের জিয়ারত করার জন্য হয়, কোনো আউলিয়া কেরামের মাজার শরীফের সামনে হয়, নিজের পীর সাহেবের সামনে হয়, ওস্তাদ কিংবা মাতা পিতা ইত্যাদির জন্য হয়, তবে এসব শুধু ইবাদত নয়, শুধুমাত্র সম্মান হবে। এখানে ইবাদতের কোনো আলামত নেই, এটা হবে সম্মান। তো এই এই বিষয়টা নিজাম ভাই অনেকেই একটু ভুল ধারণা তাদের মধ্যে চলে আসে কি এভাবে করা যাবে না, এটা তো ইবাদত বা এটা তো নামাজের একটা রুকন আছে, কিয়াম করা এভাবে করা যাবে না, মানুষ এভাবে অনেক সময় অনেকে বলে। ইবাদতের মর্মার্থ হলো খুবই বিশাল এবং তা আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে করা যে কোনো কাজকেই পরিবেষ্টন করে। যেমন ফতোয়া রেজাবিয়ার 29তম খণ্ডে রয়েছে এভাবে যে ইবাদত হলো যা করলে সওয়াব দেওয়া হয় আর তা সওয়াবের নিয়তের উপরেই সীমাবদ্ধ থাকে। ইবাদত সেটাকেই বলে যেটা সওয়াবের উদ্দেশ্যে করা হয়। প্রসিদ্ধ মুফাসির হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি তালালের লিখনির সারমর্ম হলো যে সকল কাজ আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য করা হয় তাকেই ইবাদত বলা হয়। যে কোনো কাজকে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য, তার হুকুম পালন করার জন্য, তার সম্মানের জন্য করা হয় সেটাকেই ইবাদত বলা হয়। মা বাবার খাতিলে বা মা বাবার সম্মানের জন্য, মা বাবার আদবের জন্য কোনো সন্তান যদি দাঁড়িয়ে যায় হাত বেঁধে, সেটাকে কি বলবেন? কিয়াম বলবেন, নামাজ বলবেন, নাকি সম্মান বলবো? আদব বা সম্মান আমাকে নিশ্চয়ই বলতে হবে। আমি কোনো আউলিয়া কেরামের মাজারে গেলাম, সেখানে গিয়ে আমি হাত বেঁধে দাঁড়িয়ে গেলাম, মনে মনে বা আমি উচ্চ আওয়াজে দুরুদ ও সালাম পাঠ করতে লাগলাম, সূরা ফাতিহা পাঠ করলাম, এখন সেখানে যে আমি হাত বেঁধে দাঁড়িয়েছি সেটাকে কি বলবেন? এখন সেটা তো কিয়াম হচ্ছে কিন্তু সেটা ইবাদত না, সেটা সম্মান, সেটা সম্মানে আদবে আমরা করছি। তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখা উচিত। আমল কবুল হওয়ার জন্য আখেরাতের সওয়াবের নিয়ত আবশ্যক। অতএব দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবতুল মদিনার পবিত্র কোরআনের অনুবাদ খাজাইনুল ইরফান সম্মিলিত কাঞ্জুল ইমানের 515 নম্বর পৃষ্ঠায় 15তম পারা সূরা বনি ইসরায়েলের মধ্যে আল্লাহ তাবারক তাআলা খুব সুন্দরভাবে এই বিষয়টাকেই ইরশাদ করেছেন। কাঞ্জুল ইমান থেকে অনুবাদ আমি পরে শোনাচ্ছি। আর যে আখেরাত চায় এবং সেটার জন্য যথাযথ চেষ্টা করে আর হয় ইমানদার, তবে প্রচেষ্টা ঠিকানায় পৌঁছে থাকে। এখানে প্রচেষ্টার কথা বলা হয়েছে সুন্দরভাবে এবং আখেরাতের যথেষ্ট পরিমাণে চেষ্টা করার জন্য বলা হয়েছে এবং ইমানদারের ব্যাপারও বলা হয়েছে। এখন দেখুন, যদি চেষ্টা করে কোনো ব্যক্তি, যে আমাদের অনুষ্ঠান আছে 12 চাঁদের আমল, কোনো ব্যক্তি যদি চেষ্টা করে কি আমি 12 চাঁদের আমলগুলো জানবো, শিখবো, এবং এর উপরে আমল করব। তবে চেষ্টার কারণে আল্লাহ তাবারকতালা ওই ব্যক্তিকে সফলতা একদিন দান করে। হ্যাঁ, চেষ্টা তাকে থাকতে হবে। এখানে আরেকটি বিষয়, এই আয়াতে কারিমার তর্জমা যে আমি শুনালাম নিজাম ভাই, এখানে এই আয়াতের টিকায় সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা সৈয়দ মুহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা বলেন, আমল কবুল হওয়ার জন্য তিনটি বিষয় আবশ্যক। আমল কবুল হওয়ার জন্য, আমরা তো বারো চাঁদের আমল শুনতেছি, আমল তো করব, কিন্তু এই আমলটা কবুল হওয়ার যে তিনটি শর্ত আছে সেটাও জেনে নেওয়া দরকার আমাদের। নাম্বার এক, আখেরাতের মঙ্গল কামনা, অর্থাৎ বিশুদ্ধ নিয়ত থাকতে হবে। আমি এই আমল করতেছি আখেরাত যাতে আমার সুন্দর হয়, এ ব্যাপারে আমাকে বিশুদ্ধ নিয়ত থাকতে হবে। নাম্বার দুই, প্রচেষ্টা, অর্থাৎ আমলকে যথাযথভাবে এর নির্ধারিত নিয়মাবলী সহকারে সম্পাদন করা। নাম্বার তিন, ঈমান, যা সর্বাপেক্ষা বেশি আবশ্যক। এই তিনটি কাজ ছাড়া, তিনটি আমল ছাড়া, তিনটি শর্ত ছাড়া আমল কবুল হবে না বলা হয়েছে।
খুব সুন্দর করে জাকির ভাই বলেছেন ইবাদত নিয়ে। তো আসলে ইবাদত কারা করে? ইবাদত হচ্ছে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য যে নেক আমল করা হয়,
জি,
তো ইবাদত। আর আরবিতে যিনি বান্দা রয়েছেন আব্দুন তাকে বলা হয়,
জি।
আর ইবাদতকারীকে বলা হয় আবিদ,
আবিদ,
আবিদিন, যারা একসাথে অনেক
বহুবচন,
বহুবচন যেটা বলা হয় আবিদিন। তো এইভাবে আর যার জন্য করা হয় তাকে বলা হয় মাবুদ,
মাবুদ
আল্লাহ তাআলা,
জি।
তো এই কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
রাইট।
এই ইবাদতের সাথে সম্পর্কিত এই আয়াত, যে আল্লাহ তাআলা জিন এবং মানুষকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য
সৃষ্টি করা
সৃষ্টি করেছেন। তো ইবাদত বলতে আমরা এতক্ষণ মাশাআল্লাহ খুব সুন্দর করে শুনেছি
নিয়তের ব্যাপারে, যেটা আপনি বললেন না, এখানে আমি আরও একটি হাদিসে পাকের রেওয়াজ যে আছে এটা আমি বর্ণনা করতে চাই। পবিত্র কোরআনের পরে সবচেয়ে অধিক গ্রহণযোগ্য ও নির্ভরযোগ্য কিতাব হচ্ছে বুখারী
শরীফ,
জি। এই কিতাবের সর্বপ্রথম হাদিসটি হচ্ছে প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল, তার নিয়তের উপর নির্ভরশীল। আর এই হাদিসের ব্যাখ্যা করক মুফতি শরীফুল হক আমজাদি রহমতুল্লাহি তালালে বলেন, হাদিসটির মর্ম হলো যে যে কোনো আমলের সওয়াব তার নিয়তের উপরই নির্ভর করে, নিয়ত ছাড়া কাজ করলে কোনো সওয়াবের আশা করা যায় না। ইবাদতের জন্য শর্ত হয়েছে তাকে নিয়ত করতে হবে, ইবাদত যে করবে এই ইবাদতের নিয়ত তাকে করতে হবে। আমি ছোট্ট একটা মাসালা বলতেছি এখানে নিয়তের ব্যাপারে। কিতাবের মধ্যে হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়, যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়, বের হওয়ার পরে পথিক বা রাস্তায় কোনো ব্যক্তি তাকে দেখে আর জিজ্ঞাসা করে, আপনি তো নামাজ পড়ে আসছেন, কোন ওয়াক্তের নামাজ পড়েছেন? যদি সে সাথে সাথে উত্তর দিতে না পারে তবে তার সে নামাজ হয়নি, তাকে নামাজ আবার আদায় করতে হবে, কেননা সে তার নিয়ত ছিল না, নিয়ত না থাকার
নামাজ পড়ছে সে এটাই
বলতে পারেনি এই কারণে। আর এটা বলা হয়েছে নিয়তের একদম সর্বনিম্ন স্তর, যে জিজ্ঞাসা করলেই যেন সে সাথে সাথে বলতে পারে। এখন চিন্তা করি যে ইবাদতের জন্য নিয়তটা আমাদের কতটুকু প্রয়োজন এবং কত গুরুত্ব রাখে এখানে।
নিয়ত মানে তো হচ্ছে আমাদের অন্তরে ইচ্ছা, সংকল্প,
মুখে উচ্চারণ করা উত্তম,
হ্যাঁ উত্তম মুস্তাহাব রয়েছে। যদি আমরা নামাজে হোক না কেন, বিভিন্ন নামাজে আরবিতে নিয়ত করে থাকি, যদি শুদ্ধ মাখারি সহকারে আমরা পারি আরবিতে উচ্চারণ করব, সাথে সাথে আমরা মুখে উচ্চারণ করব। আর যদি না পারি, অনেকে এরকম হয়ে থাকে মনে করেন আরবিতে বলতে গিয়ে অনেক ভুল হয়ে যায়, তারপর আরবি বলে
না, আরবি বলা উচিত না, তবে যদি ভুল হয়ে যায় তবে আরবি না বলে
আমরা
বাংলায় নিয়ত করে নিই। বাংলায় যে নিয়তগুলো আছে না, আমরা অনেক সময় দেখি মোবাইলে দাওয়াত ইসলামীও বলেন কি, যখন মসজিদে প্রবেশ করবো আমরা সুন্নত ইতেকাফের নিয়ত করে নিই, বাংলায় বলি আমি ইতেকাফের নিয়ত করে নিলাম। এভাবে করে নামাজেরও নিয়ত আছে, আমি নামাজের যেই নামাজের ওয়াক্ত আসে, যে নামাজ পড়ার জন্য যায় কোনো মানুষ, তখন ওই নামাজের বাংলা নিয়ত করে নিল। অন্তরের নিয়ত এবং মুখে উচ্চারণ করা উত্তম, যেহেতু মুখেও উচ্চারণ করা। আজকের যে আপনি শুরুতে যে বিষয়টা নিয়েছেন কি করণীয় আমাদের এই মাসে, একটা হলো গিয়ে আমলের সংজ্ঞা আমরা জেনে নিলাম আজকের অনুষ্ঠান থেকে, দ্বিতীয় হলো নিয়তের ব্যাপারেও জানলাম যে আল্লাহ তাবারক ও তালার নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়তের ব্যাপারে কত সতর্ক আমাদেরকে করেছেন, এবং আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ইবাদতের ব্যাপারে প্রচেষ্টা চালানোর জন্য বলেছেন এখানে কি, তোমরা প্রচেষ্টা চালিয়ে যাও, একদিন না একদিন তোমরা সফলতার মুখ দেখতে পাবে।
আর প্রচেষ্টাকারী সফল কাম আমাদের সিলসিলা মাদানি চ্যানেলে রয়েছে,
একটি অনুষ্ঠান আছে সফল ওই ব্যক্তিরা যারা প্রচেষ্টা করে,
জি। তো আসলে আমাদের উচিত প্রত্যেকটি কাজ আমরা ইখলাস সহকারে, সেটা হচ্ছে এরকম, একটা হচ্ছে ইখলাস,
হ্যাঁ,
আরেকটা হচ্ছে আল ইখলাস, দুই নম্বর হচ্ছে ওয়াল মুতাবাআতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখানে বলা হয়েছে যে ইখলাস এক অনিষ্টতা যেই এবাদত আমরা করব এটার প্রতি মনোযোগ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য খুব ধ্যান দিয়ে এটা করা ইখলাস একনিষ্ঠভাবে। আর দ্বিতীয় নম্বরে বলা হয়েছে যে মোতাবাআতু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করা,
জি
আনুগত করা,
আনুগত
অর্থাৎ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আমল যেভাবে দেখিয়ে গেছেন, শিখিয়ে গেছেন, বা আমরা হাদিসে কারিমা থেকে আমরা জানতে পারতেছি,
জি
তো ওইটার অনুকূলে আমরা
এভাবে করা
আমল করি।
আমি যে তিনটা শর্ত এখানে পড়েছি খাজানুল ইরফানের মধ্যে, এই তিনটি আমল কবুল হওয়ার বিষয় আবশ্যক বলেছেন, তার মধ্যে একটা তো গেল এক নম্বরে নিয়ত বিশুদ্ধ হতে হবে, দ্বিতীয় নম্বর হলো আমলকে যথাযথভাবে এর নির্ধারিত নিয়মাবলী সহকারে সম্পাদন করা, যে আমলের যে নিয়ম কানুন রয়েছে। এখন তাহাজ্জুদের নামাজ যদি কেউ ফজরের পরে পড়তে চায়, সে তো নিয়মাবলী হলো না, এই নিয়মের মধ্যে নেই। যদি কেউ ইশরাকোস আসতে নামাজ তাহাজ্জুদের আগে পড়তে চায়, সেটাও এর নিয়মের মধ্যে নেই। আওয়াবিনের নামাজ যদি কেউ এশারের পরে পড়তে চায় বা জোহরের পরে পড়তে চায়, এটাও এর নিয়মের মধ্যে নেই। এই জন্য বলা হয়েছে দ্বিতীয় নম্বরে কি আমলকে যথাযথভাবে এর নির্ধারিত নিয়মাবলী সহকারে সম্পাদন করা, যে নিয়ম রয়েছে আমল করার জন্য। বারো চাঁদের আমলের মধ্যে যে আমলগুলো বলা হয়, এখন যদি কোনো ব্যক্তি বলে কি আমি রজবের যে রোজা আছে আমি জমাদুল আউয়ালে রাখবো, হবে এটা? রজবের রোজা তো আপনাকে আমাকে রজবের মাসে রাখতে হবে, রমজানের রোজা ফরজ করা হয়েছে, রমজানের রোজা যদি কেউ এর পরের আগের মাসে রাখে তো এটা তো হবে না। এই জন্য বলা হয়েছে কি নিয়মাবলী সহকারে সম্পাদন করা। তৃতীয় নম্বরে বলা হয়েছে ইমান, যা সর্বাপেক্ষা বেশি আবশ্যক, আমাদেরকে ইমানের ব্যাপারে চিন্তা ফিকির করা উচিত।
ইমানের সবচেয়ে বড় সম্পদ
হলো ইমান, জি জি।
আর এই ইমানের হেফাজতের মন মানসিকতা যাদের মধ্যে থাকবে না, তো ওলামা ইকরাম ফরমানদের সম্ভাবনা রয়েছে তার ইমানকে
বিনষ্ট হয়ে যাওয়ার,
মৃত্যুর সময় ছিনিয়ে নেওয়ার, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত।
এখানে আমি দর্শককে একটি সুপরামর্শ দিব, জানি না হয়তো বা অনেকেই সুপরামর্শ হিসাবে গ্রহণ করতে পারে বা অনেকেই এটাকে তুচ্ছ মনে করতে পারেন। যদি আমরা চাই কি আমার ইমান হেফাজতে থাকুক, আমার ইমান যেন ভালো থাকুক, তো এজন্য উচিত কোনো পীরে কামিলের হাতে মুরিদ হয়ে যাওয়া। পীরে কামিলের হাতে মুরিদ হয়ে যাওয়ার ব্যাপারে কিতাবের মধ্যে বিভিন্নভাবে এর ফজিলত বর্ণনা করা হয়েছে। তো বর্তমান জমানায় কেবলা শাইখা তরিকাত আমির আহলে সুন্নাত দামাতদার কাতুমুল আলিয়াও কাদিরিয়া তরিকার মুরিদ করে থাকেন। তো যে সকল দর্শক শ্রোতা আমাদের অনুষ্ঠানে সবসময় থাকেন বারো চাঁদের আমল এই অনুষ্ঠানে, আপনারা চাইলে প্রতি শনিবারে কেবলা শাইখা তরিকাত আমির আহলে সুন্নাত দামাতদার কাতুমুল আলিয়া মাদানী মুজাকারা যে অনুষ্ঠান করে থাকেন তিনি সরাসরি, এর মধ্যেই বাংলাদেশ টাইম ১২টা বা সাড়ে ১২টা এদিকেই তিনি তওবা করান এবং কাদিরিয়া তরিকার মুরিদ করিয়ে দেন। তো যখন উনি বলে, উনি তো শব্দগুলো উর্দুতে বলে, আর এর সাথে সাথে মাদানী চ্যানেলের যে আপনার স্ক্রিন আছে দেখবেন নিচ দিয়ে এখানে স্লাইড লেখা উঠে, বাংলায় এর অর্থগুলো লেখা উঠে। তো আপনি হয়তো তার সাথে সাথে বলতে পারলে ভালো, না হয়তো বাংলা লেখাগুলো দেখে আপনি আমিরুল সুন্নাতের হাতে কাদিরিয়া তরিকার মুরিদ হয়ে যেতে পারেন।
যারা কামিল মুর্শিদ, কামিল মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করার পর অটোমেটিকলি কেন জানি একটা
পরিবর্তন,
আলাদা একটা ফয়েজ মনে হয় এখানে থাকে।
কেননা
আগে বান্দা যেরকম থাকুক, মুরিদ হওয়ার পর অটোমেটিকলি তার মধ্যে একটা
পরিবর্তন
চলে আসে। কিরকম? আমলের মধ্যে নফল রোজা ফরজ তো আছেই, এবং নফল নামাজ বিভিন্ন আমলের প্রতি তার আগ্রহ সৃষ্টি হয়ে যায়। এজন্য হাদিস শরীফের মধ্যে এরকম রয়েছে যে যখন বান্দা গুনাহ করে, একটা গুনাহ করার কারণে তার অন্তর কালো হয়ে যায়, অন্তরের মধ্যে
একটা দাগ পড়ে যায়, রাইট?
এভাবে আরেকটা করলে আরেকটা দাগ পড়ে যায়, এরকম করতে করতে একদিন ওই অন্তরটা কি হয়ে যায়,
কালো হয়ে যায়।
যখন ওই অন্তর তার কলব যখন কালো হয়ে যায়, তখন ওই বান্দার কাছে আর ভালো কাজগুলি কি
ভালো লাগে,
ভালো লাগে না, কোরআন হাদিসের কথা ভালো লাগে না। তো এইটি পরিষ্কার করার যে যন্ত্র রয়েছে, আমরা সবাই জানি যে আল্লাহ তাআলার জিকির, এটাও রয়েছে। আবার আমি এটাও পেয়েছি যে অন্তরের মরিচা দূর করার জন্য কামিল পীরের হাতে মুরিদ হয়ে যাওয়া,
রাইট রাইট,
বায়াত গ্রহণ করা, তাহলে ওই ফির আপনার মুর্শিদের কারণে নজরে করমের মাধ্যমে সাজরা অনুযায়ী, সিলসিলা অনুযায়ী, এবং আমরা ওজিফা অনুযায়ী যখন আমরা পাঁচ অক্ত নামাজের পাশাপাশি ওই আমলগুলি করব, ইনশাআল্লাহ তাআলা অন্তরের যেই কালি রয়েছে, অন্তরের যেই গুনাহের রোগ রয়েছে, এটাও চলে যাবে। তো আপনি খুব সুন্দর বলেছেন। তো আমাদের সবাইকে উচিত, আমরা যেন যারা মুসলমান রয়েছি, আমরা আল্লাহ তাআলার ইবাদতকে সহজভাবে করার জন্য কোনো কামিল পীরের হাতে
আমির আহলে সুন্নাত দামাত বারকাতুল আলিয়া এই মাসে যে আমাদের করণীয় আছে না, এ সম্পর্কে দেখবেন প্রতি মাসে এক একটা করে পত্রিকা বের করে আমিরুল সুন্নাত দামাত বারকাতুমুল আলী আজকে দাওয়াত ইসলামের জন্য বা আশেকানে রসুলের জন্য এত সহজ করে দিয়েছে। ওই সকল ম্যাগাজিনের মধ্যেও এই মাসে আমাদের করণীয় ইবাদত এগুলো লেখা থাকে, ইংলিশও বের হয় এখন, উর্দুতেও বের হয়। যাদের যেটা পড়া সম্ভব এরা এটা নিয়ে নেওয়া উচিত, অনলাইন থেকেও পাওয়া যায়। আর বিশেষ করে এই মাসে করণীয় ইবাদত রিয়াজত, এরপরে হাদিসে পাকের মধ্যে আসছে না যেই ইবাদতের মধ্যে কষ্ট বেশি সেই ইবাদতের মধ্যে সওয়াবও বেশি। আর যদি শীতের মৌসুম হয় তো শীতের দিনে ওযু করতে কষ্ট, এর মধ্যে সওয়াবও বেশি। গরমের দিন হয় তো গরমের মধ্যে নামাজ আদায় করতে কষ্ট, এর মধ্যে সওয়াবও আল্লাহ তাআলা অবশ্যই বেশি দিবেন।
রোজা রাখতে,
গরমের মধ্যে রোজা রাখলে কষ্ট হয় একটু, এর মধ্যে সওয়াবও আল্লাহ তাআলা আশা করা যায়, ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে বাড়িয়ে দিবেন। তো এই মাস থেকে শিক্ষা আমাদের এটাই করণীয় কি আমরা যেন ইবাদতের প্রতি ধাবিত হই এবং নিজের আমলকে যেন আমরা পরিশুদ্ধ করি।
জি মাশাআল্লাহ, খুব সুন্দর করে বললেন। আসলে প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো জামাদুল আউয়াল মাসে আমাদের কী করণীয় সেই সম্পর্কে কিছু আমরা ধারণা নিয়েছি এবং ইবাদতের সঙ্গ আমরা জেনেছি। তো এখানে আমি আর একটি বিষয় অ্যাড করব যে আমরা জামাদুল আউয়াল নয়, যে কোনো মাসে যেই মাসে আমরা আমল করব ওই মাসে যদি আমরা কিছু কিতাবের মাধ্যমে কোরআন সুন্নাহ পড়ে এটা পাই যে এই মাসে কোন কোন বুজুর্গদের নবী আম্বিয়া কারাম থেকে শুরু করে কোন কোন বুজুর্গদের আপনার জন্মবার্ষিকী রয়েছে, তাদের বেলাদাত হয়েছে দুনিয়ার জমিনে, এবং কোন কোন বুজুর্গদের ওফাত হয়েছে, আপনার উরুস শরীফ রয়েছে, ওই সমস্ত লিস্ট যদি আমরা তৈরি করি তাহলে এই জামাদুল আউয়াল মাসে কার কার উরুস শরীফ রয়েছে বা শুভ জন্ম রয়েছে আউলিয়া কেরামের মধ্যে, সাহাবায়ে কেরামের মধ্যে, তো এগুলি আমরা নিজের সামনে রেখে যদি ফাতিহার ব্যবস্থা করি
সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, আমাদের এই মাসে আরও একটি আমল বেড়ে যাবে। আর ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহির যিনি শায়খ ছিলেন, পীর ছিলেন, ওনার নাম নাজিমুদ্দিন কোবরা। তো নাজিমুদ্দিন কোবরা রহমতুল্লাহ আলাই, ওনার উরুস শরীফও এই চাঁদের মধ্যে রয়েছে, জামাদিউল আউয়াল মাসের মধ্যে রয়েছে। তো আমরা এভাবে আমরা প্রত্যেকটা মাস অতিবাহিত করার চেষ্টা করব, ফরজের পাশাপাশি বেশি বেশি নফল রোজা, নফল নামাজ, দান সাদকা, এইভাবে আমরা এই মাসগুলিকে অতিবাহিত করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের দুনিয়াও আখিরাত দুটোই সফল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যা শুনেছি সেই অনুযায়ী নিজে আমল করার এবং এই নেকির দাওয়াতের নিয়তে অপর নিকট পৌঁছিয়ে দিয়ে অসংখ্য সওয়াব অর্জন করার তৌফিক দান করুন।
আমিন।
তো দেখা হবে সামনের পর্বে, আজকে এখানেই বিদায় নিলাম। সল্লু আলাল হাবিব
সাল্লাল্লাহু তাআলা
আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।